دوسرا مارچ 2018 ترجمان کابیر عارف بلّہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر عظیم الشان بیان جمعار پورر مجلس بیت الحق جامع مسجد ঢালকা নগর ঢাকা। বয়ানের 7.5 মিনিট পর বর্তমানে যারাই জনগণকে দিন বোঝান তাদের দিন বোঝানোর মাপকাঠিটা কেমন হওয়া চাই এ বিষয়ে যুগান্তকারী দিক নির্দেশনা দিয়ে হযরত আলা দামত বরকাতুহুম বলেন,
দুনিয়ার যেখানে গেছেন কাফের মুশরিকরা পর্যন্ত শ্রদ্ধা করত। হযরত শাহ হারদুই যখন হারদুইর দিকে যাইতে থাকতেন, কখনো হাঁটতেন যখন বা এমনি যাইতেছেন, হিন্দুরা টের পাইত, ওখান থেকে এরকম করতে থাকতো, কুর্নিশ করা বা শ্রদ্ধা নিবেদন করা, এসা করতে থাকত। আবার কেউ খোলা ময়দানে হাঁটতেছে, শাহরদুইকে দেখলো হিন্দু, সেজদা পড়ে যেত, ওখান থেকে সেজদা পড়ে যেত, সেজদা করত, দেবতা মনে করত হজরতকে। হজরত ওখানে আওয়াজ দিয়ে বলতেন, সেজদা করনা মখলুক কিসি ইনসান কো জায়েজ নহীঁ হ্যায়, কোনো মখলুককে কোনো মানুষকে সেজদা করা জায়েজ নেই। এই বলে তিনি সোজা চলে যেতেন। এতটুকুই, এর বেশি তো ঝগড়া করা কোনো তরিকা না। দিনের কাজ করার জন্য অনেক বুঝ লাগে, সহি বুঝ লাগে। দিনের বুঝ না থাকলে, সহি বুঝ না থাকলে দিনের কাজ করতে গিয়েও মানুষ ঝগড়া ফাসাদ লাগাই দেয়। সারা দুনিয়াতে কোন দেশটা এরকম আছে যেখানে সব এক কিসিমের মুসলমান থাকে, এক চিন্তাধারার মুসলমান থাকে? আছে কোনো দেশ? যে কোনো দেশে বিভিন্ন মতের মুসলমান, বিভিন্ন মত পথের মুসলমানরা থাকে সারা পৃথিবীতে। ইরাক বলেন, ইরান বলেন, আফগানিস্তান বলেন, তারপর জর্ডান বলেন, মিশর বলেন, বৈরুত কি না এটা, বৈরুতের নাম কি এটা, লেবানন, লেবানন বলেন, সিরিয়া বলেন, সৌদি আরবই বলেন, তুরস্কই বলেন, কোন দেশ আছে যে দেশে একদম সব এক ধরনের মুসলমান থাকে, যে যার দিনই মতের সঙ্গে আর কারো কোনো বিরোধ নাই, এরকম একটা জায়গাও আছে? তো তার মানে কি আমরা সবাই মিলে দিন রাত মারামারি করতে থাকবো? সবগুলো দেশের যত মুসলমান যারা দেখবে আমাদের বিপরীত মতের মুসলমান এখানে আছে, ধর এটারে মার, এটারে কাট, এটা কি ইসলামের শিক্ষা? এটা না কোনো কোনো রাষ্ট্রীয় নীতি এটা। এইভাবে যদি মানুষ হয় তো মানুষ এই পৃথিবীতে বসবাস করবে কেমনে? দিন রাত তো খালি মারামারি করতে থাকতে হবে। আফসোসের বিষয়, দিনের এই বুঝের অভাবের কারণে, অন্ধকারে থাকার কারণে বহু মুসলমান ইসলামের নামে ফেতনা করাতে ব্যস্ত। কারো অন্তর আকিদা বিশ্বাস এটাকে মারধর করে তো পরিবর্তন করা যায় না। যার যে আকিদা বিশ্বাস, যার যে ধারণা ভিতরে বদ্ধমূল হয়ে আছে, এটাকে গালাগালি করে, মারামারি করে, বকাবকি করে তো এটা পরিবর্তন করা যাবে না। তাহলে এইসব পথে হাঁটার কোনো অর্থ হইল? কোরআন শরীফে আল্লাহ পাক তো পরিষ্কার বলছেন যে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হ্যাঁ, ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে হিকমতের সাথে আল্লাহর দিকে ডাকো, আল্লাহর দিনের দিকে ডাকো, সুন্দর উপদেশ দ্বারা, সুন্দর কথার দ্বারা ডাকো। সুন্দর কথা আল মাউইজাতিল হাসানা, সুন্দর উপদেশ, সুন্দর দিক নির্দেশনা, এটা ফলো করো। এবং যাদের সঙ্গে তোমাদের বিরোধ, সে ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে তাদের সঙ্গে দিন উপস্থাপনের ক্ষেত্রে এমন একটা পদ্ধতি অবলম্বন করো যার ফলে তোমাদের মধ্যে তাদের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠতা তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়। হ্যাঁ, বিল্লাতি আহসান, যে সুন্দর পথ অবলম্বন করো। ফাইজাল্লাদি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এমন একটা পথ অবলম্বন করো বিরুদ্ধবাদীদের সঙ্গে, যাতে করে তাদের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। একান্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হইতে পারে, এইখানে এইরকম উত্তেজিত করা, খেপায়া তোলা, এরকম গরম বক্তৃতা করার কথা তো এ আয়াতে পাকে নাই। কি কথা বুঝতেছেন আপনারা? না বুঝেনি না? হ্যাঁ, এই জন্যই হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেমে দ্বীন, ফকি, মুজাদ্দিদ, তিনি বলছেন আওয়াম কো মুস্তাইল না করনা চাহিয়ে, সাধারণ মানুষদেরকে খেপায় না তোলা চাই। দিনের কথা বলতে গিয়া আওয়াম কো মুস্তাইল না করনা চাহিয়ে, কি আমার কথা বুঝতেছেন আপনারা? এখানে যেই জায়গার থেকে দিন প্রচারকদের মধ্যে এই কঠিন সমস্যাটা তৈরি হয়েছে, সেটা হলো এরা ওয়াজ বক্তৃতাকে জেহাদ মনে করে, যুদ্ধের ময়দান আর ওয়াজ নসিহত দুইটাকে একসাথ করে ফেলছে, একাকার করে ফেলছে। জেহাদের ময়দান জেহাদের ময়দান, যুদ্ধের ময়দান যুদ্ধের ময়দান, যেখানে উভয় পক্ষ অস্ত্র নিয়ে মোকাবেলা করে, সেখানে অস্ত্রের মেজাজ নিয়ে ময়দানে নামতে হয়। কি কথা বুঝবেন নাই? সেখানে যদি দাঁড়ায় ইসলামের যোদ্ধারা এই পাশ থেকে বলে যে অত্যন্ত বিনয়ের সাথে বলছে, ভাইয়েরা আপনারা আসছেন নাকি, ওখানে আপনারা নিজ নিজ অবস্থান মেহরবানি করে গ্রহণ করুন, আমরাও প্রস্তুত। হ্যাঁ, কি কথা বুঝেন নাই? ওখানে এরকম বিনয় এবং শ্রদ্ধা এবং সম্মান এবং ভালোবাসা প্রকাশের ঠিকানা থোড়াই, সেখানে তো অস্ত্র দিয়া জবাব দেওয়ার রাস্তা, এটা অস্ত্র দিয়া জবাব দেওয়ার ঠিকানা, সেটা অস্ত্রের মোকাবেলায় অস্ত্র, সেখানে সেইভাবে নিজেকে আত্মপ্রকাশ করো নিজেকে, কি কথা বুঝেন না? কিন্তু এখানে জগা খিচুড়ি করে ফেলা হয়েছে যে মঞ্চ ময়দান যেখানে ইসলামের ওয়াজ নসিহত হবে সেটাকে এক শ্রেণীর মৌলভী হিসাব যুদ্ধের ময়দান মনে করে এবং যুদ্ধের ময়দানের চরিত্র এখানে চর্চা করে। এই জগা খিচুড়ি মেজাজের কারণে এত ভয়ঙ্কর বিশৃঙ্খলা হচ্ছে এবং এরাই হাদিসের অর্থ সম্পূর্ণ ভুল বুঝে যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, কোন ভালো পাকা আলেম মুহাদ্দিসের নিকট পড়ে না, এরা নিজেরা বাহ্যিকভাবে আরবি ভাষার আলোকে তর্জমা করে আর ভুলের মধ্যে পড়ে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে মুসলমানরা তোমরা তোমাদের মধ্যে যে কেউ শরীয়ত বিরোধী কোনো কাজ দেখবে, গর্হিত কাজ দেখবে, তো ফালইউগাইয়িরহু বিয়াদিহি, নিজের হাত দ্বারা ক্ষমতা দ্বারা সেটাকে পরিবর্তন করবে। কি কথা বুঝেন নাই? কিন্তু এর এতটুকু বুঝ নাই যে তোমার ক্ষমতা যতটুকু ততটুকু প্রয়োগ করার নির্দেশ, তোমার ক্ষমতার বাইরে তোমার কোনো দায়িত্ব নাই, সেটা কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যার ক্ষমতা যতটুকু তার দায়িত্ব ততটুকু, তার বাইরে তার দায়িত্ব নাই। কি কথা বুঝেন নাই? এবং এই হাদিসের বুঝ থাকলেও তার বুঝে আসত, এই হাদিসটা বুঝলেও তার সঠিক পদক্ষেপ গ্রহণের তৌফিক হইত। যেখানে বলছেন যে যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, ফাইন লাম ইয়াস্তাতে, তোমার নিজের ক্ষমতা প্রয়োগের সেটা যদি এরকম অবস্থান তোমার নাই, তো ফাইন লাম ইয়াস্তাতে, সেই ক্ষমতা যদি তোমার নাই, ফাবিল ইসানে, তখন তুমি জবানে বলবে। কি কথা বুঝতেছেন? আর জবানে বলার তরিকা আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, উদু ইলা রব সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ। জবানে কেমনে বলতে হবে এটা তো আল্লাহ পাক বাতলায় দিয়েছেন কোরআন শরীফে, জবানে বললে এইভাবে বলবা, ক্ষমতা প্রয়োগ শক্তি প্রয়োগের মতো অবস্থান থাকলে শক্তি প্রয়োগ করো, শক্তি প্রয়োগ এর বিচারপতিও করতে পারেন না, বিচারপতি ফাসালা করতে পারেন, ইসলামের বিচারপতি তিনি ডিসিশন দিতে পারেন, একটা বিষয়ের ফাসালা করতে পারেন, সে হক সে না হক, সে জালেম সে মজলুম, কিন্তু জালেমের উপরে পানিশমেন্ট করা বিচারপতি নিজ হাতে করতে পারেন না, তিনি নির্দেশ করবেন, তারপরে সেটা বাস্তবায়নের লোক ভিন্ন। কি কথা বুঝেন না? না, বিচারপতির সেই মাকাম না, বিচারপতি শুধু ফয়সালাটুকু করবেন, মুফতি সাহেব যিনি, কি কথা বুঝেন না, মুফতি সাহেব ফতোয়া দেবেন, আর মুফতি সাহেব যদি নিজেই দৌড়া লাগান, এটা মুফতির অধিকার আদৌ না। কি কথা বুঝতেছেন? কিন্তু এক শ্রেণীর এই অল্প বিদ্যার মৌলবীজি সে সবগুলোকে গোলমাল করে ফেলছে, খিচুড়ি বানায় ফেলছে, আমার ক্ষমতা আমি করব, এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকে টাইটেল পাস, কামেল পাস, মানে দাওরা পাস, আর মনে করে সারা দুনিয়ার এলেম হাসিল করে ফেলছি। আরে এত এলেম হাসিল করার কারণে তুমি কি ইমাম মালিক, তুমি কি ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি কি ইমাম শাফি, তুমি কি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা? হ্যাঁ, ফের এই ব্যাপারে একদম ফাইনাল ডিসিশন নেওয়ার অধিকার কোথায়, ক্ষমতা কোথায়? একটা মশলা জিজ্ঞেস করলে কয়জন আলেম উত্তর দিতে পারে, অথচ উনি বুখারী শরীফ পড়ান। শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ ছিলেন, বুখারী শরীফ এমন পড়াইতেন যে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার জানা নাই বাংলাদেশে তার মতো বুখারী শরীফ পড়ানোর আলেম কয়জন আছেন। এত বড় মাপের আলেমে দিন ছিলেন শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিন্তু তিনি তো কখনো ফতোয়া দিতেন না। এই কথা বোঝেন নাই, ফতোয়া দেওয়ার মসনদে তিনি আছেন বলে কখনো মনে করতেন না, ফতোয়ার কখনো দস্তখত করতেন না। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, তো শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ কত বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, কিন্তু ফতোয়া তো তিনি দিতেন না। তো যিনি মুফতি তিনি ফতোয়া দেন, মুফতি সাহেবদের জিজ্ঞেস করলে মুফতি সাহেবরাও খাড়ার উপরে ফতোয়া দিতে রাজি না, আমি কিতাবাদি দেখি পরে জিনিসটা বলবো ইনশাআল্লাহ। তো এটাই সহি তরিকা, এটাই সঠিক তরিকা। কিন্তু যিনি মঞ্চে বসবেন ইসলামের বিভিন্ন খেদমতের সাথে সম্পৃক্ত, তিনি যদি এমনটা মনে করেন, আমি বলছি না যে সবাই এমন করে, কিছু লোক এরকম করে, আর কয়েকজনের কিছু লোকের ভুলের কারণে সকলেই বিপদে পড়ে যায়, সব মানুষ বিপদে পড়ে যায়। এক জায়গায় দুর্ঘটনা হলো, সেটাকে সারা দেশব্যাপী ছড়াইয়া দেওয়া এটা কোনো তরিকা না, কোনো সহি পদ্ধতি না। নিজের আবেগ, নিজের ব্যক্তিগত চিন্তা, আবেগ, জজবা, এগুলোকে ইসলাম মনে করে ব্যাপকভাবে প্রচার করা হয়, তো এতে মুসলমানরা বিভ্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, বিশৃঙ্খল পথে হাঁটতে বাধ্য হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করে। এটার প্রতিকার হলো, এটার সমাধান হলো, যে আকাবের উম্মত যারা ছিলেন মহান পূর্বসূরি ওলামায়ে দ্বীন, তাদের দ্বীনি কিতাবাদি পড়া চাই, তাই না? মসলা মাসাইল সেগুলো দেখা চাই, নিজে সিদ্ধান্ত না নেওয়া, বরং ওই সকল আকাবের দ্বীনের সে ফয়সালা যেটা সেটাকে অনুসরণ করা চাই, তখন এই ঝামেলা থেকে হেফাজত থাকা সম্ভব হবে। একটা বিষয়ের জন্য কথা বলা যায় সুশৃঙ্খল পদ্ধতিতে বলা চাই, সুশৃঙ্খল পদ্ধতিতে, যেখানে সামাজিক বিশৃঙ্খলা তৈরি না হয়। বুঝলেন? ইবলিস তো বলছিল না, সে যা ইবলিস বলছিল না যে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আপনার এক এক বান্দার দেহে প্রাণ থাকবে, ওকে নষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য সব চেষ্টা আমি করব, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তো ইবলিস তো সবার নিয়ে ঝামেলা করে, শয়তান এমনই শয়তান যে সবার নিয়ে ঝামেলা করে, ডিস্টার্ব সবারই করে, এমন না যে গাছে আজমের সঙ্গে কোনো ঝামেলা করার চান্স তার নাই, সুযোগ তার সেখানেও আছে। কি মুজাদ্দিদে আজম মুজাদ্দিদে মিল্লাতের সঙ্গেও গিয়ে ঝামেলা বাঁধাইয়া দেয়, জুনায়দ বাগদাদিকেও ছাড়ে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম তাহাজ্জুদ পড়তেন, এমনভাবে ঘুম পাড়াইয়া দিছে যে বাস তাহাজ্জুদ ছুটে গেছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সারাদিন মন খারাপ ছিল, খুব কষ্ট ছিল, আহা তাহাজ্জুদটা ছুটল। পরের দিন ভোর রাতে ঘুমায় আসেন তো কে জানি হাত পায়ে টিপে উঠাইতেছে, মানে বলতেছে যে উঠেন তাহাজ্জুদ পড়েন। কে রে? বলে হুজুর আপনার তাহাজ্জুদের জন্য উঠাইতেছি। তুই কে? বলে আমি শয়তান, আমি ইবলিস। তো তুই আসছিস তাহাজ্জুদ পড়াইতে, ব্যাপার কি? বলে না হুজুর সারা জীবন অপকর্ম তো বহুত করছি, আমি তো আর জান্নাতে যাইতে পারবো না, মনে করলাম যে একটা ভালো কাজ করলে অসুবিধা কি, উনি পড়ুক তাহাজ্জুদ, আমি তো জাহান্নামে যাইতে আছি, এটা নিয়ে তোর কোনো টেনশন করলে লাভ নেই, যা হওয়ার হয়েছে। হযরত মুয়াবিয়া বললেন তোর কাজ কোনো ভালো কাজ করে এটা অসম্ভব, সত্য কথা বল, তার না হলে আমি তোর ছাড়তেছি না। কোরআন শরীফ আল্লাহ পাক বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ পাক বিশিষ্ট বান্দাদেরকে এমন সব ক্ষমতা দেন আজীব। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি নির্জন কামরাতে সফরের মধ্যে এক মুরিদের বাড়িতে একলা কামরায় তাহাজ্জুদ করতেছিলেন, কে একজন বসে রয়েছে, জিকির আজকার করতেছেন, তাহাজ্জুদ করতেছেন, পরে কিরে দরজা বন্ধ ঘরেই লোক ঢুকলো কোথেকে, এই তুই কে? হুজুর আমি জিন, এখানে কি করিস তুই? আমি তো এখানে বহু কাল থেকে থাকি। হ্যাঁ তুই এখানে থাকিস, কার ঘর এটা? মুসলমানদের কষ্ট দেয়াস? খুব ধমক লাগাইছেন, কয় হুজুর আপনি মানা করলে আমি চলে যাব। যা এখন বের হয়ে যা, সালাম দিয়ে চলে গেছে। বললেন তুই সত্য কথা বল না হলে তোরা কিন্তু ছাড়তেছি না। আমি বলে যে হুজুর গতকাল আপনি তাহাজ্জুদ ছুটে গেছে কারণে যে সারাদিন মনে কষ্ট রাখছে, মনে আপনার ব্যথা ছিল সেই কারণে মর্তবা ভীষণ বাড়ছে। তাহাজ্জুদে এত মর্তবা হইতো না যতটা এই আপনার মনোবেদনার কারণে, অনুতাপের কারণে যে পরিমাণ মর্তবা বাড়ছে। সেজন্য তো আমি ভাবলাম যে আগের জায়গায় থাক, উপরে আমি তো এমন একটা কাজ করছি যে উনি আরো উর্দু উঠে গেছেন না, তার চাইতে আগেরটাতেই থাক, তবু আমার কিছু লাভ। কি কথা বুঝেন নাই তো? মুআবিয়া বলেন এইবার তুই সত্য কথা বলছিস, শুনতেছেন ভাইরা? ইবলিস তো সবাইকে ডিস্টার্ব করে, ওর বাহিনী এরকম বড় বেশি ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত। এই যে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগাই দেওয়া হাদিস শরীফে আছে, হাদিস স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগাই দেওয়া এটাও সে ইবলিসের কাজ, শয়তানের কাজ। এমন একটা অঘটন ঘটায় দেয়, ঝামেলা করায় দেয়, দুজনের মধ্যে ঝগড়া ফাসাদ লেগে যায়। এই ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ভাইয়ে বোনে ঝগড়া, বাপে সন্তানে ঝগড়া, ইবলিস এগুলো ঘটায়। যে ইবলিসের কাজে তো সাহায্য করতে নাই, তো ইবলিস ওলিয়া উলিয়ার গাউস আবদালদের কি ছাড়বে? স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নামাজ পড়লে সেখানেও ডিস্টার্ব করত। আবু দাউদ শরীফ হাদিস আছে যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নামাজও দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, ইবলিস আগুন নিয়ে এসে ওখানে ফালাফালি করতেছে, এদিক থেকে আগুন দেখায়, ওদিক থেকে আগুন দেখায়। মানে একটা বিশৃঙ্খলা, নামাজের মনোযোগ খণ্ডিত করার, নষ্ট করার চেষ্টায় লিপ্ত। কি কথা বুঝেন নাই? রসুল্লাহ সাল্লাহ আসলাম খুব কষ্ট পাইছেন যে তুই এরকম ডিস্টার্ব করতেছিস। হ্যাঁ পরে ওরে গ্রেফতার করছেন, ধরছেন, ওরে চাইছিলেন যে এরে বাঁধবেন খাম্বার সঙ্গে, বাঁধে রেখে দিবেন, পরে মদিনার পোলাপানে ওরে ভালো রকম শিক্ষা দিবে, সাইজ করবে সাইজ। হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ভাষা হলো যে চাইছিলাম যে ওইটা বাঁধে রেখে দিই খাম্বার সঙ্গে, যাতে মদিনার বাচ্চা ছেলে পেলেরা ওর সঙ্গে খেলে। খেলা কি? সাইজ করা। পোলা মানে খেললে তো যা করার, বুঝো না, কুতার লোকে পোলামান খেলে যা করার করে। কিন্তু আশ্চর্য, কুতা কিন্তু বুঝে যে এগুলো কিন্তু গায়ের মোকাল্লা, এগুলা অবুজ, এজন্য ওদের উপরে সাধারণত কুত্তা হামলা করে না, যতই ওরা কুত্তার লোকে ঝামেলা করে, লাথি মারে, কিল মারে, ঘুষি মারে, গাল ধরে টানে, আজ কান ধরে দুদিকে টানে দুইটা, ও খালি করে কুত্তা, হ্যাঁ না, কিন্তু কোনো ঝামেলা করে না। যাই হোক, পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মনে পড়লো যে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে মুজিজা স্বরূপ এমন এক হুকুমত দেন যে অনুরূপটা আর এরপরে কারো না হয়। তা আমি যদি শয়তানকে বান্ধি, তো হযরত সুলাইমান আলাইহিস সালামের যেরকম ওদিন ছিল জিনেরা, সে একই ঘটনা আমারও হয়ে যায়, আমার ভাইয়ের সঙ্গে আদবের খেলাফ হয়, সেজন্য আমি আর গ্রেফতার করলাম না, তাই না, মানে ওরে বানলাম না। তো এমনটা ঝামেলা করতো ইবলিস রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নামাজে পর্যন্ত। তাহলে কার কার সঙ্গে ঝামেলা করবে না? আল্লাহ তাআলা আমাদেরকে ইবলিসের ধোকা থেকে বাঁচার তৌফিক দেন। দ্বীনের নামে অনেক সময় এমন অন্যায় কাজ করে বসা হয় যেটা কোনোভাবে ইসলাম দ্বারা সমর্থিত না। এবং সবচেয়ে একটা জটিল সমস্যা যেটা এখন দেখা দিয়েছে সেটা হলো যে মহান পূর্বসূরী বড় বড় আকাবের উলামায় দিন চলে গেছেন, যাদের এক ডাকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে যেত এবং যাদের যে কোনো সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে নিত মুসলমানরা, এখন সেটার বড় অভাব। এখন যে যেখানে আছে আলেম ওলামাদের মধ্যে অনেকেরই অবস্থা, যুবক, তরুণ, অর্ধবয়সী, বয়োবৃদ্ধ, অনেকেই এটা মনে করতে শুরু করছে যে বস আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে, অনেকেই এই বিমারিতে আক্রান্ত, কথা বুঝেন নাই, যে যেখান থেকে নিজের মতো করে সিদ্ধান্ত দেওয়ার অভ্যস্ত হয়ে পড়তেছে, এটা সবচেয়ে কঠিন বালা। বিভিন্ন দারুল এফতা বিভিন্ন জায়গাতে, এক দারুল এফতা সিদ্ধান্ত নিয়ে নিল যে এইটাই ফয়সালা, লিখবে না কিন্তু মুখে বলে দিল। মানুষ মনে করে ইনি শেখুল হাদিস সাহেব, ইনি বড় আলেম, ইনি মুফতি সাহেব, উনি বলছেন বস এটা জায়েজ হয়ে গেছে। যেমন ছবি নিয়ে আছে ঝামেলা, আলেমদের মধ্যে অনেকেরই এই ব্যাপারে উদাসীনতা যে এটার ব্যাপারে কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই, চুপচাপ, যার যেন নীরব সমর্থন যে এটা ঠিক আছে, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। হ্যাঁ, এবং অনেকে তো প্রকাশ্যে বলেই বেড়ান যে এখন ছবি তোলা জায়েজ আছে। অথচ হযরত মাওলানা ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ আলাইহি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি যখন তুলছিলেন পাকিস্তান আমলে, তো তখন ওনাকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এই কথা বলছিলেন যে আপনি মুসলমানদেরকে বিষয়টা বুঝান, রেডিওতে ভাষণ দেন, টেলিভিশনে ভাষণ দেন, দিয়ে বুঝান, জনগণের মন মানসিকতা তৈরি হোক, যাতে এইরকম একটা ডিসিশন রাষ্ট্রীয়ভাবে নেওয়া আমাদের জন্য সহজ হয়। হযরত মাওলানা ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ তখন বলছিলেন যে দ্বীনের খেদমত করতে হয় দ্বীনেরই পথে, বদ্দিনীর পথে দ্বীনের খেদমত করা যায় না। রেডিওতে যদি ভাষণ দিতে বলা হয়, রেডিওতে তাকরির করতে বলা হয়, আমি সেটা করতে পারবো, সেটার জন্য আমি প্রস্তুত, কিন্তু টেলিভিশনে আমি ভাষণ দেব না, কারণ টেলিভিশন তো ছবির মামলা, এটা ইসলামে বৈধ না। এই বলছিলেন মাওলানা ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ মতো আলেমের দ্বীন, কারণ আমরা কাকে ফলো করব, কি কথা বুঝেন নাই, এখনকার দুনিয়ার আল্লামাদের ফলো করা না এই আকাবের দ্বীনকে ফলো করা, কি কথা বুঝতেছেন না ভাইয়েরা। আল্লাহ পাক আমাদেরকে আকাবের দ্বীনের পথে চলার তৌফিক দান করেন, যারা যারা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি তাদেরকে আল্লাহ পাক নূরের পথে পরিচালিত করেন। অনেকে এটা মনে করে যে মানে খুব গরম ভাবে দুই কথা বলতে পারলে এটা জিহাদ হয়ে গেছে, এটা জিহাদ কই, জিহাদ তো ময়দানে গিয়ে করে, হ্যাঁ না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সেটাতে জিহাদের সওয়াব হবে এক ভিন্ন জিনিস, কি কথা বুঝেন না। হ্যাঁ, তো এবাদত এক জিনিস আর এবাদতের সওয়াব পাওয়া আরেক জিনিস, দুইটা হুবহু এক না, কথা বুঝেন না। কোন মুবাহ কাজ, হ্যাঁ মুবাহ কাজ একটা স্বাভাবিক দুনিয়ার বৈধ কাজ, এটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিয়ত করলে ওতেও এবাদতের সওয়াব, কিন্তু সেটা হুবহু এবাদত না, কি কথা বুঝেন না। এবাদতটা এবাদত, ওখানে ওইটা ওই কাজটা এবাদত না, সব এবাদতের মতো, কি কথা বুঝেন না। যা একজনে জানালা তৈরি করছে মসজিদের আশপাশে কোথাও বাড়িঘর, জানালা তৈরি করছে যাতে আজান শুনে ফজরের সময় ডাকতে পারে, নামাজে ঠিক মতো আসতে পারে, তো এখন এতে এবাদতের সওয়াব এই জানালা বানানোর কারণে, আজান শুনবে এই নিয়ত করছে, এতে এবাদতের সওয়াব পাবে, কি কথা বুঝেন না, আল্লাহর সন্তুষ্টির নিয়ত করার কারণে। কিন্তু এটা বলা যাবে না যে যারা যারা মসজিদের আশপাশে ঘর বাড়ি সবাই এরকম জানলা বানানো এটা এবাদত, জানলা বানানো এবাদত এটা বলা যাবে না, এই লোকের নিয়তের কারণে এই একটা মুবাহ কাজ এটা এবাদতের সওয়াবের কারণ হয়ে গেছে, কিন্তু কাজটা এবাদত না, কাজটা দুনিয়ার কাজ, কি কথা বুঝেন না। হ্যাঁ, এক লোক সে জুতা পরে, যে জুতা পরে তো সে এটা চিন্তা করে যে জুতা পরবো ডান পায়ে, খুলবো তো বাম পা থেকে, তো ডান পায়ে খুলে পরে খুলতে সময় বাম পা থেকে খুলে, এইটুকু সুন্নত তরিকার কারণে এই জুতা পরার জুতা খোলাটা এবাদত হয়ে গেছে, মানে এবাদতের ফজিলত সে পাইতেছে, কিন্তু এই কথা বলা যাবে না জুতা পরাটাই এবাদত, কথা বুঝেন না। জুতা পরা একটা বৈধ কাজ, জুতার মধ্যে সুন্নত তরিকা অবলম্বনের কারণে এটা সে এবাদতের সওয়াবের কারণ হয়ে গেছে, এবাদতের সওয়াব হয়ে গেছে, এবাদত হয়ে গেছে, সেটা সুন্নত তরিকা টুকুর কারণে, কিন্তু এর অতএব আপনারা সবাই জুতা পরেন, জুতা পরা এবাদত। কি কথা বুঝেন নাই? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। দীনের যে খেদমত, এটা একটা নাজুক দায়িত্ব, অত্যন্ত নাজুক দায়িত্ব। এক্ষেত্রে নিজেকে আল্লাহর সন্তুষ্টির উপর কায়েম রাখার ফিকির থাকা চাই। আবেগ তাড়িত লোকেরা এক্ষেত্রে মারাত্মক মায়ের খায়। কথা বুঝুন না? এক মাওলানা সাহেব উনি বলতেছিলেন যে, এক মাওলানা সাহেব দেখা হলো একদিন বহু বছর আগে দুপুরাতে, তো বাইতুল মোকাররমের আমাকে দেখেই বলতেছে, আপনি কালকে যান না বাইতুল মোকাররম? আমি বললাম না, আমি তো যাইনি। ওখানে কি জানি একটা সভা ছিল, হ্যাঁ, ও কোনো ইসলামী রাজনৈতিক দলের সভা ছিল। তো ওই মাওলানা সাহেব বয়স অনেক, বুড়া মানুষ, মাথার চুল সাদা, দাড়ি সাদা, আর তখন তো আমি যুবক, চুল দাড়ি এখন সব একদম কালো। পরে উনি আমাকে বললেন যে, আপনি কালকে এইরকম গুরুত্বপূর্ণ সমাবেশে যান নাই? আমি তো মনে করি যে ফরজ নামাজের চেয়ে কালকে সমাবেশের মর্যাদা বেশি। আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা সাহেব বুড়া হয়ে গেছে, কি বলবো? আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এইরকম কথা বললেন, এইরকম মারাত্মক কথা বলতে পারলেন, হ্যাঁ, আপনার ইমানের অবস্থা কি? আপনি তওবা করেন? তা আমি এত জলদ গম্ভীর কণ্ঠে বলছিলাম যে, পরে উনি কাঁপতে থাকছেন, একদম দাঁড়ায় কাঁপতে থাকছেন। ওনার ছেলেরা একটু দূরে ছিল, দুই ছেলে, এক ছেলে আর আরেকজন ওনার ব্রাদার ইন ল, তো দুইজনই দূরে দাঁড়ায় এই তামাশা দেখতেছিল। ওরা আবার আমাকে দোনো ওই তারা খুব সম্মান করে, শ্রদ্ধা করে, যে বাবা কি শুরু করছে। পরে আমি ওখান থেকে বললাম যে, আচ্ছা আমি রওনা হয়ে গেছি। ইনি তাড়াতাড়ি ছুটে গিয়ে আমাকে বলেন যে, হুজুর আমার তওবা করে দেন। অথচ অনেক বয়স্ক মানুষ, মুরব্বী, তখনই ওনার বয়স মনে হয় যে 72-75 মতো হবে। কামা আমাকে তওবা করে দেন, খালি কাঁপতেছেন। তা আমি দেখলাম যে লোকটা অন্য ভুল করে ফেলছে, মুসলমান তো, এখন যে কথা বলছে তো মারাত্মক ব্যাপার, সর্বনাশ, তওবা করতে চায়। পরে আমি বললাম ঠিক আছে, আপনি তওবা করে নেন, অন্যায় করলে মানুষ তওবা করলে আল্লাহ মাফ করেন, আপনি তওবা করে নেন। এরপর থেকে উনি আমার এই মজলিসে আসা শুরু করছেন, এই এখানে এসা বসে লম্বা লম্বা সময় বসে থাকতেন আমার সঙ্গে কথা বলার জন্য, আমি সময় করতে পারতাম না। তো একটু সালাম মুসাফা করে চলে যেতেন, কখনো এসে একটু কথা বলতেন। এই তো এলেম তো ছিল, কিন্তু সে এলেম বরবাদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, হ্যাঁ, আকাবের দিনের পথে অটল না থাকার কারণে। এইরকম যারা এরকম সমাজ জীবনে দিন প্রতিষ্ঠার জন্য এই সংগ্রাম মুখর জীবনের অধিকারী, তাদের এই আমল তো সুন্দর, কিন্তু এক্ষেত্রে অনেক মানুষ আবেগ তাড়িত হয়ে দেখা গেছে মারাত্মক নিজেই পদস্খলনের শিকার হয়। এইরকম এক দুইটা ঘটনা আমার সামনে না, অসংখ্য ঘটনা বলি আমি নিজে দেখছি। এজন্য এই পথ বললাম যে, এই পথটা দিনের এই খেদমতের এই পথটা নাজুক। নাজুক মানে খেদমতটা ত্যাগ করে দিতে বলছি সেটা, এই খেদমতটা নাজুক মানে এখানে অত্যন্ত সচেতন থাকা কর্তব্য, অত্যন্ত সতর্ক থাকা কর্তব্য, যাতে করে এরকম দিনের কাজ করতে গিয়া অন্যায়ের বদ্দিনের শিকার না হয়ে যায় আমরা। আল্লাহ পাক আমাদের বুঝ দান করে। আমার তো মনেও ছিল না এতক্ষণ যে এই সব কথাবার্তা লাইভ প্রোগ্রামে দূর দূর পর্যন্ত যাইতেছে, আর মনে থাকলেই কি আর না থাকলেই কি, যেটা দিনের কথা তো সেটা তো বলতে হবে। একজনের আমাদের মধ্যে সুরে আসিন পড়তেছে, আর অন্যরা পিছন থেকে সব রেকর্ডিং করার কাজে ব্যস্ত। পরে সে বলল যে, হ্যাঁ আমি যদি জানতাম যে আপনারা রেকর্ডিং করতেছেন তাহলে আমি সুরে আসিন পড়তামই না। এ তো কোনো মানে হয় না। আরেকজনের রেকর্ডিং করতেছে তাই বলে সুরে আসিন পড়া বন্ধ করার তো কোনো বিষয় নেই। হ্যাঁ, যেটা দিনের কথা সেটা সর্বক্ষেত্রেই দিনের কথা, ব্যক্তিগত কারো মতামত সেটা দিন না। কোরআন সুন্নার আলোকে আকাবের দিন যেটা দিনই ফয়সালা দেন সেটা দিন। আকাবের উম্মত যে ফয়সালা দেন সেটা দিন। আমাদের পূর্বসূরী মহান বুজুর্গ আনে দিন দিনের কথা বলতেন, হ্যাঁ না, তো তাদের এমন তরিকা ছিল যে একদমই যেটা শরীয়তের সুন্নতের উপর অটল থেকে তারা বলতেন। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই বড় আলেম ছিলেন, অনেক বড় মাপের মুহাদ্দিস ছিলেন, হাকিমুল উম্মতের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল, হ্যাঁ না, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তার নিকট থেকে এলমে হাদিস গ্রহণ করছেন ডাইরেক্টলি বা কোনো মাধ্যমে, এবং তিনি তার জীবনটা বড় মাপের রাজনীতির জীবনও। সেই মানুষটাই কথা বলছেন যে দিনের কাজ হক বা হক নিয়েছে হক তরিকেছে, হ্যাঁ, আগর কহি জাতি হ্যাঁ তো জরুর রং লাতি হ্যাঁ, যে দিনের কথা হক কথা হক নিয়তে হক পদ্ধতিতে যদি করা হয় সেটা সুফল বয়ে আনেই, সেটা অবশ্যই সুফল বয়ে আনে। এত বড় মানুষটার এই কথাটা শুনতেছেন ভাইয়েরা, কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং হাকিমুল উম্মত মাওলানা আসামের থানবী রহমতুল্লাহ এর দিনই ব্যাখ্যাকে আমাদের হক্কানি উলামায়ে কেরাম নিঃসন্দেহে গ্রহণ করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসাম আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই ফেতনার যুগে উলামায়ে দ্বীনের উচিত দ্বীনের খেদমত এমনভাবে করা যে মনে করো যে একটা পাহাড়ি পথে তুমি গাড়ি নিয়ে যাইতেছ, একদম উঁচু আবার নিচু আবার উঁচু আবার নিচু, প্রতিটি মুহূর্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু এইভাবে তোমাকে গাড়ি চালাইতে হবে যেন ড্রাইভার নিজে নিরাপদ থাকে, গাড়ি নিরাপদ থাকে, যাত্রীরা নিরাপদ থাকে, ড্রাইভার নিরাপদ, যাত্রী নিরাপদ, গাড়ি নিরাপদ, এবং এই নিরাপদভাবে গন্তব্যে পৌঁছা সম্ভব হয়, এইভাবে গাড়ি চালানো লাগবে। এই কথাটা আমার সামনে যিনি বললেন তিনি মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাই, শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাফেজুজুর রহমতুল্লাহ আলাই তখন জীবিত, কামরাঙ্গীর মাদ্রাসাতে শাহ মাওলানা আবরার সাহেব রহমতুল্লাহ আলাই বয়ান করলেন, ওখান থেকে নৌকায় ঢাকার দিকে আসতেছিলেন, তা আমি হজরতের একদম সামনে বসা ছিলাম, মানে হজরত দুই চোখের এবং নাকের সামনে প্রথম মানুষটা আমি ছিলাম। আলিফাজাতুল ইয়াউমিয়া কিতাব থেকে তিনি পড়ে পড়ে শুনাইতেছিলেন, হঠাৎ কিতাবটা বন্ধ করে এই কথাটা বললেন, এবং আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সেটা আমার ইয়াদ আছে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, রেফারেন্সটা কেমন, সনদটা কিরকম মজবুত, খেয়াল করেন নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এই সকল উসুলের উপর নজর রাখা যদি খেদমত করা হয় বেশি ফায়দা হবে। এক আলেম মানুষ মোকাবেলা করে মরিয়ে গেলেন, আর তিনি জীবিত থাকতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার থেকে দিন শিখতেন, তিনি যদি একদম ঝামেলা বাঁধায় পরে মারাই গেলেন তো কি হলো, লক্ষ লক্ষ মানুষের ফায়দার রাস্তা বন্ধ হয়ে গেল না, মরলেন না, মরে গেল তো মরিয়ে গেলেন, কিন্তু অচল হয়ে গেলেন তো, এমনভাবে নির্যাতিত হলেন যে অচল হয়ে গেলেন, তো তার দ্বারা যে বিশাল কাজ হইতো সেটা তো হচ্ছে না। আর যদি উনি আকাবরের উসুলের উপর অটল থেকে কাজ করতেন তো আরো কোটি কোটি বান্দারা দিনের ফায়দা তার থেকে নিতে পারতেন। যাই হোক, আজকে তো এইসব কথাবার্তা বলতে বলতে অনেক সময় গেল না, আল্লাহ পাক যারা হকের উপর আছেন তাদেরকে আরো মজবুত বানান, যারা ভুল করে ফেলতেছেন তাদেরকে মাফ করে দেন, এবং আমাদের এই ভুলকারীদের আল্লাহ ইসলাহ করে দেন, আকাবিরের পথে চলার তৌফিক দেন। বস খতম মুআমালা।
তরজমান আকাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর বয়ান ও কবিতা এখন আরো সহজ প্রক্রিয়ায় টেলিগ্রামে সরবরাহ করা হচ্ছে সারা বিশ্বে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হযরত ওয়ালা দামত বরকাতুহুমের বয়ানের চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi স্পেলিং KHANQAHBD আর কবিতা চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi kobita spelling khankabidkobita telegram app install kore apni link e touch korar sathe sathe add hoye jaben ebong niche lekha thakbe join tateo touch korun বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজে নিজেই উভয় চ্যানেলে অ্যাড হতে পারেন। টেলিগ্রামে জয়েন হওয়ার পর হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে থাকার আর কোনোই প্রয়োজন থাকে না। বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হতে থাকবে।